বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের তেলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। হুরিমাত عَلَيْكُمُ الْمَيْتَةُ وَالدَّمُ وَلَحْمُ الْخِنْزِيرِ وَمَا أُهِلَّ لِغَيْرِ اللَّهِ بِهِ وَالْمُنْخَنِقَةُ وَالْمَوْقُوذَةُ وَالْمُتَرَدِّيَةُ والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت غير متجانف لإثم فإن الله غفور رحيم صدق الله العلي العظيم
বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শুকরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব এবং কণ্ঠ রুদ্ধ হয়ে, আহত হয়ে, উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া, আর যা কোনো বেতিমূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়, এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দিনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্যে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি এবং তোমাদের জন্যে ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শনিবার 15 অক্টোবর, 30 আশ্বিন এবং ফার্সি 23 মেহের। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্ট ওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্জে এবং সৌদি আরবের শর্ট ওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে বিশ্ব সংবাদ, এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত রয়েছে মুসলিম ঐক্যের রূপরেখা নিয়ে ইরানের সর্বোচ্চ নেতার বক্তব্য এবং বাংলাদেশে বিএনপির প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে আলাদা দুটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে ধারাবাহিক আলোচনা জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে ইরান ইরাক যুদ্ধের ইতিহাস শীর্ষক সাপ্তাহিক আলোচনা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ,
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, শত্রুরা সহিংসতা উস্কে দিয়ে ইরানের প্রতি তাদের মনের ঝাল মেটানোর চেষ্টা করেছিল কিন্তু তারা ব্যর্থ হয়েছে, বলেছেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ইরানের অভ্যন্তরীণ ইস্যুতে নাক গলিয়ে দাঙ্গাবাজদের প্রতি সমর্থন ঘোষণা করায় ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রনের তীব্র সমালোচনা করেছে ইরান। বাংলাদেশের ময়মনসিংহ শহরে বিশাল সমাবেশ করেছে বিএনপি, দেশের মানুষ আর কোনো বাধা মানবে না বলে মির্জা ফখরুল ইসলামের দাবি। এবং ক্ষুধার সূচকে বিশ্বের 121টি দেশের তালিকায় 107তম স্থানে ভারত, আফগানিস্তান ছাড়া দক্ষিণ এশিয়ার সব দেশ ভারতের চেয়ে এগিয়ে, নয়াদিল্লিতে উদ্বেগ। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি তার দেশের সাম্প্রতিক সহিংসতা ও নৈরাজ্যের সময় ধৈর্য ধারণ ও প্রতিরোধ গড়ে তোলার জন্য আপামর জনসাধারণের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেছেন, ইরান বিভিন্ন ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি করায় শত্রুরা সহিংসতা উস্কে দিয়ে এদেশের প্রতি তাদের মনের ঝাল মেটানোর চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ হয়েছে। সম্প্রতি মাথায় হিজাব না পরার কারণে এক ইরানি তরুণী পুলিশের হাতে আটক হওয়ার পর অসুস্থ হয়ে হাসপাতালে মারা গেলে সারা দেশে এই সহিংসতা শুরু হয়। পশ্চিমা সরকারগুলোর পাশাপাশি তাদের গণমাধ্যমগুলো এই সহিংসতার আগুনে ঘি ঢালার সর্বোচ্চ চেষ্টা চালায়। এ সম্পর্কে রাইসি আরও বলেন, ইরানের শত্রুরা সাম্প্রতিক নৈরাজ্যের সময় এদেশের জন্য ঝামেলা তৈরির চেষ্টা করেছিল কিন্তু অতীতের মতো ইরানি জনগণ ধৈর্য ও প্রতিরোধের মাধ্যমে তা নস্যাৎ করে দিয়েছে। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ ওয়াহিদি তার দেশের সাম্প্রতিক নৈরাজ্যে পশ্চিমা দেশগুলোর উস্কানির স্বরূপ উন্মোচন করেছেন। তিনি বলেছেন, দাঙ্গাবাজদের কাছে বিদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ আসত এবং কোনো কোনো দাঙ্গাবাজের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি 15 মিনিট পরপর টাকা জমা হতো। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী শুক্রবার তেহরানের ইসলামী আজাদ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও গবেষণা ফ্যাকাল্টিতে বক্তব্য দেওয়ার সময় এই তথ্য তুলে ধরেন। তিনি বলেন, বিদেশ থেকে সংগঠিত ও প্রশিক্ষণপ্রাপ্ত কিছু চিহ্নিত দাঙ্গাবাজ সাম্প্রতিক নৈরাজ্যের সময় চরম সহিংস আচরণ করেছে। এদের অনেকে বিদেশ থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ গ্রহণ করেছে। ওয়াহিদি বলেন, তার মন্ত্রণালয়ের সামনে থেকে আটক এক ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে সহিংসতা উস্কে দেওয়ার কাজে ব্যবহার করার জন্য প্রতি 10 থেকে 15 মিনিট পরপর 750 থেকে $900 পর্যন্ত জমা পড়ত। ইরানের দাঙ্গাবাজদের প্রতি সমর্থন ঘোষণা করায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের তীব্র সমালোচনা করেছে ইরান। একই সঙ্গে মানবাধিকার ইস্যুতে প্যারিস যে দ্বৈত নীতি গ্রহণ করেছে সে কথাও ফরাসি প্রেসিডেন্টকে স্মরণ করিয়ে দিয়েছে তেহরান। ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রন শুক্রবার এক বক্তৃতায় তার ভাষায় ইরানের কথিত বিক্ষোভকারীদের দমনের সমালোচনা করে বলেন, তিনি ইরানি বিক্ষোভকারীদের পাশে আছেন এবং বিক্ষোভকারীরা স্বাধীনতার জন্য লড়াই করছেন। ইরানের অভ্যন্তরীণ ইস্যুতে ম্যাক্রনের এই হস্তক্ষেপমূলক বক্তব্যের নিন্দা জানিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, তার দেশের সংবিধানে জনগণকে শান্তিপূর্ণ প্রতিবাদ ও বিক্ষোভ করার অধিকার দেওয়া হয়েছে, কিন্তু সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে যারা সরকারি বেসরকারি সম্পত্তি ধ্বংস করছে তাদেরকে এই ধ্বংসাত্মক তৎপরতা চালানোর অধিকার দেওয়া হয়নি। তুরস্কের উত্তরাঞ্চলে কৃষ্ণসাগর উপকূলীয় প্রদেশ বার্তিনের একটি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত 40 জন নিহত হয়েছে। এই ঘটনায় বহু মানুষ খনির মধ্যে আটকা পড়েছিল। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলাইমান সয়লু আজ মৃত্যুর এই সংখ্যা নিশ্চিত করেন। তিনি জানান, খনি থেকে 58 জন শ্রমিক নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হয়েছে। জ্বালানিমন্ত্রী ফাতি দেনমেজ বলেন, আমরা খনিতে উদ্ধার অভিযান শেষ করতে যাচ্ছি। গতকাল আমাসরা শহরের রাষ্ট্রীয় মালিকানাধীন খনিতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের সময় খনিতে 110 জন শ্রমিক কর্মরত ছিলেন। জ্বালানিমন্ত্রী ফাতি দেনমেজ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খনিতে জমে থাকা জ্বলনযোগ্য গ্যাসের কারণে বিস্ফোরণ ঘটেছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে শর্টওয়ে 22 মিটার ব্যান্ডে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন পরিচালিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেলের শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেডে আজ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অবশ্য আগুন লাগার পর প্রায় এক থেকে দেড় ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভাতে সক্ষম হন। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন পরিচালিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেলের শোধনাগার পতেঙ্গাস্থ ইস্টার্ন রিফাইনারি লিমিটেডে শনিবার বেলা 11:25 অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অবশ্য আগুন লাগার প্রায় এক থেকে দেড় ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিভাতে সক্ষম হন। অগ্নিকাণ্ডে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। শনিবার দুপুর 12:45 আগুন নিয়ন্ত্রণ আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ইস্টার্ন রিফাইনারির উপ মহাব্যবস্থাপক এ কে এম নাইমুল্লাহ বলেন, রিফাইনারির নিজস্ব ফায়ার ফাইটিং টিম, ফায়ার সার্ভিস সহ সবাই মিলে আগুন নিভিয়েছি। আগুন খুব বেশি ছড়াতে পারেনি, একটা জায়গাতেই ছিল, তাই ক্ষয়ক্ষতিও তেমন নেই। তিনি আরো বলেন, আগুনের সঠিক উৎস আমরা বলতে পারছি না, বড় কোনো ট্যাঙ্কে আগুন লাগেনি। ইস্টার্ন রিফাইনারির ভেতরে যেখানে তেল কালেকশন হয় এমন একটি জায়গায় আগুন লেগেছে। শনিবার বেলা 11:25 ইস্টার্ন রিফাইনারিতে আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ করে। এ সময় পতেঙ্গায় অন্যান্য জ্বালানি তেলের ডিপোগুলোতেও সতর্কতা জারি করা হয়। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানের জন্য 7 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আজ কিংবা আগামীকালকের মধ্যে যত দ্রুত সম্ভব তদন্ত রিপোর্ট জমা দেবার নির্দেশ দেওয়া হয়েছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি। বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ময়মনসিংহ বিভাগ বিএনপির সমাবেশে আসা নেতাকর্মীদের পথে পথে বাধা দেওয়া হয়েছে, সব ধরনের গণপরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরও ময়মনসিংহের বিপ্লবী নেতাকর্মীরা পায়ে হেঁটে যেভাবে পারেন সমাবেশে এসেছেন, মানুষ কোনো বাধা মানেনি। আজকের এই সমাবেশ প্রমাণ করে বাংলাদেশের মানুষ আর কোনো বাধা মানবে না। আজ বিকালে ময়মনসিংহ বিভাগ বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বেলা দুইটার দিকে পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে শুরু হওয়া সমাবেশে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, ময়মনসিংহবাসী প্রমাণ করেছেন তারা যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। মির্জা ফখরুল বলেন, এই সভার দাবি হল সরকারকে অবিলম্বে পদত্যাগ করতে হবে, সংসদ ভেঙে দিতে হবে, নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। ক্ষুধাসূচকে বিশ্বের ১২১টি দেশের তালিকায় ভারত ১০৭তম স্থানে রয়েছে বলে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সের সর্বশেষ প্রতিবেদনে জানা গেছে। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান ছাড়া দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশের চেয়ে পিছিয়ে রয়েছে ভারত। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
বিশ্ব ক্ষুধাসূচক বা গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে ১২১টি দেশের তালিকায় ভারত ১০৭তম স্থানে রয়েছে। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান ছাড়া দক্ষিণ এশিয়ায় প্রায় সব দেশের চেয়ে পিছিয়ে রয়েছে ভারত। ২০২১ সালে ১১৬টি দেশের তালিকায় ভারত ১০১তম স্থানে ছিল, কিন্তু এবার ভারত ১২১টি দেশের তালিকায় ৬ পয়েন্ট পিছিয়ে ১০৭ নম্বরে চলে এসেছে। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স বা বিশ্ব ক্ষুধার সূচক হল বৈশ্বিক, আঞ্চলিক এবং জাতীয় পর্যায়ে ক্ষুধাকে ব্যাপকভাবে পরিমাপ এবং ট্র্যাক করার একটি উপকরণ। প্রতিবেশী দেশগুলোর কথা বললে প্রায় সব দেশই ভারতের চেয়ে ভালো অবস্থায় রয়েছে। শ্রীলঙ্কা ৬৪তম, নেপাল ৮১তম, বাংলাদেশ ৮৪ এবং পাকিস্তান ৯৯তম স্থানে রয়েছে। অন্যদিকে আফগানিস্তান দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ যার অবস্থান ভারতের চেয়ে খারাপ, তাদের অবস্থান ১০৯ নম্বরে। এদিকে ওই রিপোর্টের উপর ভিত্তি করে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সোচ্চার হয়েছেন বিরোধী নেতারা। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সিনিয়র নেতা পি চিদাম্বরম বলেছেন, ২০১৪ সাল থেকে মোদী সরকারের ৮ বছরে ভারতের জিএসআই স্কোর ক্রমেই খারাপ হয়েছে। আম আদমি পার্টির নেতা ও দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া বলেছেন, বিজেপি ৫ ট্রিলিয়ন অর্থনীতি তৈরির বিষয়ে বক্তব্য দিচ্ছে, কিন্তু ১০৬টি দেশ অন্তত মানুষকে দুবেলা খেতে দেওয়ার ক্ষেত্রে আমাদের থেকে এগিয়ে আছে। আরজেডি প্রধান ও বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব বলেছেন, গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স ২০২২ সুদান, রুয়ান্ডা, নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং পাকিস্তান ভারতের চেয়ে ভালো অবস্থানে রয়েছে। ১২১টি দেশের তালিকায় ভারত ১০৭ নম্বরে রয়েছে, এটা লজ্জাজনক। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। হোয়াইট হাউস বলেছে সৌদি আরবই ওপেক প্লাস ভুক্ত দেশগুলোকে তেলের উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি সাংবাদিকদের একথা বলেন। তিনি বলেন, একটির বেশি সদস্য রাষ্ট্র তেলের উৎপাদন কমানোর ব্যাপারে সৌদি আরবের সঙ্গে দ্বিমত করেছিল, কিন্তু তারা শেষ পর্যন্ত সৌদি চাপের কাছে নতি স্বীকার করে। হোয়াইট হাউসের মুখপাত্র আরও বলেন, কোন কোন দেশ এই তেল উৎপাদন কমানোর পক্ষে ছিল আমেরিকা তা খুঁজে বের করতে যাচ্ছে না। এর আগে কির্বি বলেছেন, একটি বিশ্লেষণ থেকে দেখা যায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে যাওয়ার কথা বলে তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত নেওয়া হলেও সেরকম কিছু ঘটেনি। গত সপ্তাহে ওপেক প্লাস প্রতিদিন ২০ লাখ ব্যারেল তেল কম উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে। এতে আমেরিকা প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছে এবং সৌদি আরবকে কঠোর পরিণতি ভোগের হুঁশিয়ারি দিয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, রুশ সেনাবাহিনীর সঙ্গে ন্যাটো বাহিনীর যে কোনো সম্মুখ যুদ্ধ গোটা বিশ্বের জন্য বিপর্যয় সৃষ্টি করবে। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী ও রাশিয়ার মধ্যে গত কয়েকদিন ধরে যে তীব্র বাকযুদ্ধ চলছে তার জের ধরে শুক্রবার এক বক্তব্যে পুতিন এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন। রাশিয়া এবং ন্যাটো উভয়ে আগামী কয়েকদিনের মধ্যে পরমাণু অস্ত্রের মহড়া চালানোরও ঘোষণা দিয়েছে। কাজাকিস্তান সফররত প্রেসিডেন্ট পুতিন শুক্রবার আস্তানায় এক সংবাদ সম্মেলনে বলেন, রুশ সেনাবাহিনীর সঙ্গে ন্যাটো সেনাদের যে কোনো সংঘাত বৈশ্বিক বিপর্যয়ে ডেকে আনবে। যারা এ ধরনের কথা বলে বেড়াচ্ছেন, আমি আশা করব তারা এটি করতে যাবেন না। পুতিনের এই বক্তব্যের একদিন আগে ন্যাটো মহাসচিব ইয়েন্স স্টোলেনবার্গ বলেছিলেন, রাশিয়া যদি ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের নির্দেশ দেয়, তাহলে সে একটি গুরুত্বপূর্ণ রেড লাইন অতিক্রম করবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তুরস্কের ভেতরে আন্তর্জাতিক গ্যাস বিতরণ কেন্দ্র প্রতিষ্ঠার যে প্রস্তাব দিয়েছেন তাকে স্বাগত জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইব এরদোগান। তুরস্কের মাধ্যমে ইউরোপের বিভিন্ন দেশে গ্যাস সরবরাহ করার জন্য তুরস্কের ভেতরে এই বিতরণ কেন্দ্র প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন পুতিন। এরই মধ্যে দুই দেশের সরকারকে যত দ্রুত সম্ভব নিজ নিজ নির্মাণ পরিকল্পনা উপস্থাপনের নির্দেশ দিয়েছেন দুই প্রেসিডেন্ট। এ সম্পর্কে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান বলেন, তুরস্কের ভেতরে বিতরণ কেন্দ্র প্রতিষ্ঠার জন্য সবচেয়ে উপযুক্ত জায়গা খুঁজে বের করার ব্যাপারে দুই দেশের জ্বালানি কর্তৃপক্ষ একসঙ্গে কাজ করবে। তিনি জানান, উত্তর পশ্চিম তুরস্কের থ্রাচে অঞ্চলে এই বিতরণ কেন্দ্র প্রতিষ্ঠা করা হতে পারে, যা গ্রিস এবং বুলগেরিয়ার সীমান্তে অবস্থিত। আর এর সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টসে এবং সৌদি আরবে 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্টসে। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইসলামী ঐক্যের অশেষ গুরুত্ব ও রূপরেখা সম্পর্কে ইরানের সর্বোচ্চ নেতা গতকাল ইসলামী ঐক্য বিষয়ক 36তম আন্তর্জাতিক সম্মেলনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্মরণীয় বক্তব্য রেখেছেন। এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতের প্রথমে শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। পরিবেশন করছেন সহকর্মী রেজওয়ান হোসেন, সহকর্মী আমির হোসেন।
ইরানের ইসলামী বিপ্লবের বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনেই বলেছেন, এক মেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার অবসান ঘটছে। তিনি বলেছেন, কেবল একটি বা দুটি দেশ বিশ্বের অন্যান্য দেশের উপর তাদের ইচ্ছা চাপিয়ে দেওয়ার যে ব্যবস্থা গড়ে তুলেছে, তা আর আগের মতো কার্যকর নেই। জাতিগুলো জেগে ওঠায় বলদর্পী ব্যবস্থা ক্রমেই বৈধতা হারাচ্ছে বলে তিনি মন্তব্য করেছেন। ইরানে ইসলামী ঐক্য বিষয়ক 36তম আন্তর্জাতিক সম্মেলনে ইরানের সর্বোচ্চ নেতা এসব মন্তব্য করেছেন। বিশ্বজুড়ে মুসলিম উম্মার স্বার্থ রক্ষার জন্য মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব তুলে ধরে ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেছেন, ইসলামী ঐক্য মানে দাম্ভিক শক্তিগুলোর বিরুদ্ধে সম্মিলিত পদক্ষেপ নেওয়া। ইসলামী ঐক্য অর্জন করা যে সম্ভব সে কথা উল্লেখ করে আয়াতুল্লাহ উজমা খামেনেই বলেন, শত্রুদের বিশেষ করে মার্কিন সরকার ও অবৈধ দখলদার ইসরায়েলের উস্কানি এড়িয়ে দিয়ে ঐক্যবদ্ধ থাকাটা জরুরি। তিনি ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে কোনো কোনো মুসলিম সরকারের সম্পর্ক স্বাভাবিক করার ঘটনাকে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা বলে মন্তব্য করেন। মুসলিম মাজহাবগুলোর মধ্যে মতপার্থক্য মুসলমানদের মধ্যে অনৈক্যের মাধ্যম হওয়া উচিত নয়, এই মন্তব্য করে ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, মার্কিন ও ব্রিটিশ রাজনীতিবিদরা ইসলামের প্রতি বিদ্বেষ নিয়েই শিয়া সুন্নি বিভেদ উস্কে দেওয়ার চেষ্টা করছে। তারা শিয়া ও সুন্নি কারোই বন্ধু বা কল্যাণকামী নয়। ব্রিটিশ শিয়া ও মার্কিন সুন্নিদের সম্পর্কে সতর্ক থাকার বিষয়ে তার বক্তব্যের অপব্যাখ্যা ও মিথ্যাচার প্রসঙ্গে তিনি বলেছেন, ব্রিটিশ শিয়া মানে ব্রিটেনের শিয়া মুসলমান ও মার্কিন সুন্নি মানে আমেরিকান সুন্নি মুসলমানকে কখনো বোঝাইনি আমি। ব্রিটিশ শিয়ারা তথা ব্রিটেনের উস্কানিতে মুসলমানদের মধ্যে বিভেদে জড়িত শিয়ারা মুসলিম বিশ্বের যে কোনো স্থানেই থাকতে পারে, তদ্রূপ মার্কিন উস্কানিতে একই ধরনের বিভেদকামিতায় জড়িত সুন্নিরা বিশ্বের নানা অঞ্চলে মুসলমানদের জন্য সংকট সৃষ্টি করছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে বাংলাদেশ প্রসঙ্গ। আইন মেনে সুশৃঙ্খলভাবে রাজনৈতিক কর্মসূচি পালন করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সম্পর্কে বিএনপির প্রতিক্রিয়া সহ প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আইন মেনে সুশৃঙ্খলভাবে রাজনৈতিক কর্মসূচি পালন করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আমি বলবো তারা যেন তাদের ভাষা, তাদের বাক্য সবকিছু যেন পরিমিতভাবে ব্যবহার করে। আজ শনিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। ময়মনসিংহের আজকের বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন রুটের গণপরিবহন বন্ধ করে দেয়া এবং সমাবেশ স্থলে বিএনপির নেতাকর্মীদের আসতে বাধা দেয়া হচ্ছে, এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন,
তারা যদি রাস্তা অবরোধ করেন কিংবা ভাঙচুর করেন কিংবা জনজীবনের দুর্বিষহ অবস্থা তৈরি করেন, তাহলে আমাদের করার কিছু আছে। এখন এই সমাবেশে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তাদের পাশেই থাকবে। এই যত ঘটনাগুলি ঘটেছে, আমাদের দুই দলের মধ্যে এমন ধরনের স্লোগান কিংবা কিছু বাক বিতণ্ডা হয়েছে, সেই জন্যই এই ঘটনাগুলি ঘটছে আমরা যতটুকু শুনেছি।
অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি নেতাকর্মীদের ঘোষণা দিয়ে বলে দেওয়া হয়েছিল তারা যেন লাঠি সোঁটা নিয়ে আসেন, এটা কি ইঙ্গিত বহন করেছিল আমরা সেটা জানতাম না, জানিও না। আমরা লক্ষ্য করেছি ঢাকা শহরের বিভিন্ন জায়গায় তারা পেছনে লাঠি এবং সামনে লাঠির উপরে তাদের দলীয় পতাকা উড়িয়ে এসেছেন। বিএনপি নির্বিঘ্নে তাদের রাজনৈতিক কার্যক্রম চালালে আমাদের কিছু বলার নেই, কিন্তু লাঠি সোঁটা বহন করা আইনসিদ্ধ নয়। সবাই আইন মেনে চলবে, সবাই সুশৃঙ্খল অবস্থায় যার যার কর্মকাণ্ড করবে, এটাই আমি আশা করি। এর আগে ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এমরান সালে প্রিন্স অভিযোগ করেছেন,
এই সমাবেশকে বাধাগ্রস্ত করার জন্য তারা গতকাল থেকে পরিবহন বন্ধ করে দিয়েছে। বাস, ট্রাক, লেগুনা, অটো, এমনকি সিএনজি পর্যন্ত বন্ধ করে দিয়েছে, যে কারণে মানুষ যাতে না আসতে পারে। এর পাশাপাশি ময়মনসিংহ শহরে তারা ককটেল ফুটিয়েছে, গুলি করেছে। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যেসব জায়গায় আছেন, সেসব জায়গায় যেসব হোটেলের সামনে বা সেসব বাড়ির সামনে গিয়ে তারা গুলি করেছে, ককটেল ফুটিয়েছে, সন্ত্রাস সৃষ্টি করেছে। সারা রাত ভর ময়মনসিংহ শহরে তারা ককটেল ফুটিয়ে সন্ত্রাস সৃষ্টি করেছে।
ওদিকে সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ আজ শনিবার সকাল 11টায় চট্টগ্রাম সার্কিট হাউসে মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ এবং বিভিন্ন আসনে সংসদ সদস্যদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের জানান, বিএনপি চট্টগ্রামে একটি সমাবেশ করেছে, সেই সমাবেশ থেকে তারা নানা ধরনের আপত্তিকর বক্তব্য দিয়েছে। সমাবেশের নামে তারা চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে সন্ত্রাসীদের সমাবেশ ঘটিয়েছে। তারা চট্টগ্রাম সহ সমগ্র দেশে নৈরাজ্য সৃষ্টির একটি ছক এঁকেছে। এই প্রেক্ষাপটে আমরা রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে আমাদের করণীয় ঠিক করব। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান শীর্ষক ধারাবাহিক আলোচনা।
জ্ঞান জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান।
শ্রোতা বন্ধুরা, জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান শীর্ষক ধারাবাহিক আলোচনা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশনায় রয়েছি আমি রেজওয়ান হোসেন
এবং আমি আক্তার জাহান।
গত পর্বের আলোচনা অনুষ্ঠানে আমরা আধুনিক ইরানের খ্যাতনামা গণিতবিদ মারিয়াম মির্জা খনির জীবনী ও গণিতে তার অবদান সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের অনুষ্ঠানে আমরা এ সংক্রান্ত আলোচনা অব্যাহত রাখব। আশা করি শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন।
গত আলোচনায় আমরা ইরানের গণিতবিদ মারিয়াম মির্জা খনির জ্যামিতির নানা সমস্যার সমাধান ও আন্তর্জাতিক বিভিন্ন পুরস্কার লাভের কথা উল্লেখ করেছিলাম। এই প্রসঙ্গে 2014 সালে ফিল্ডস মেডেলস জেতার কথা বলেছিলাম, যা ছিল গণিতের সর্বোচ্চ সম্মাননা পুরস্কার। ফিল্ডস মেডেলস নির্বাচন মণ্ডলীর সদস্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডেম ফ্রান্সেস কিরওয়ান বলেন, গণিতকে প্রথাগতভাবেই পুরুষদের জন্য সংরক্ষিত বলে মনে করা হলেও বহু শত বছর ধরেই নারীরা এ বিষয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। প্রথম নারী হিসেবে মির্জা খনির এ পুরস্কার জয় বহু নারী গণিতবিদকে উদ্দীপনা যোগাবে বলেও আমি আশা করি। আরেক ব্রিটিশ গণিতবিদ অধ্যাপক জন বল দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে গণিতবিদদের আন্তর্জাতিক সম্মেলনে বলেছেন, একজন নারীর এ পদক পাওয়া দীর্ঘদিন ধরেই প্রত্যাশিত ছিল। অধ্যাপক মির্জা খনি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ নারী গণিতবিদদের মধ্যে একজন।
পুরস্কার পাওয়ার পর মির্জা খনি বলেন, এই পুরস্কার আমার জন্য অনেক সম্মানের। আমি আরও খুশি হব যদি আমার পুরস্কার পাওয়ার মধ্য দিয়ে তরুণ নারী বিজ্ঞানী ও গণিতিকরা উৎসাহ পায়। আমি নিশ্চিত আগামী দিনে আরও অনেক নারী এ ধরনের পুরস্কার পাবে। জ্যামিতিতে বিশেষ অবদানের জন্য, বিশেষ করে সিমেট্রি অব কার্ভড সারফেস বা বক্রতলের প্রতি সাম্য বোঝার ক্ষেত্রে একটি ব্যাখ্যা দাঁড় করানোর জন্য মরিয়াম ফিল্ডস মেডেল পুরস্কার পান বলে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে উল্লেখ করা হয়। মির্জা খনি গণিতের যেসব বিষয়ে রিসার্চ করেছেন তার মধ্যে হাইপারবোলিক জিওমেট্রি, টেইচ মুলার থিওরি, এরগোডিক থিওরি এবং সিম্প্লেকটিক জিওমেট্রি রয়েছে। অত্যন্ত মূল্যবান ও গণিতের নোবেল খ্যাত ফিল্ডস মেডেলস অর্জনের পর মির্জা খনির নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। বিশ্বে বড় বড় গণমাধ্যমগুলো মারিয়াম মির্জা খনিকে গণিতের জগতে বিস্ময়কর ব্যক্তিত্ব হিসেবে অভিহিত করেছে। ক্লে ম্যাথমেটিক্স ইনস্টিটিউটের কর্মকর্তা জিমস কার্লসন বলেছেন, মির্জা খনি গণিতে নয়া অধ্যায়ের সূচনা করেছেন। বলা যায় একটি গভীর তত্ত্ব থেকে সহজে কার্যকারণে পৌঁছার পথ দেখিয়েছেন তিনি।
প্রকৃতপক্ষে মারিয়াম মির্জা খনি বর্তমান বিশ্বের শীর্ষ গণিতবিদদের একজন। এতে কোনো সন্দেহ নেই যে গণিতশাস্ত্রে তার দেওয়া থিওরি বা তত্ত্ব আগামী বহু বছর পর্যন্ত গণিত বিজ্ঞানে ব্যবহৃত বিষয় হয়ে থাকবে। এরকম একজন গুণী ব্যক্তির দ্রুত ও অসময়ে দুনিয়া থেকে চলে যাওয়ার ঘটনা নিঃসন্দেহে গণিত বিজ্ঞানের জন্য অনেক বড় ক্ষতি। ইনস্টিটিউশন ইউনিয়ন অব ওয়ার্ল্ড ম্যাথমেটিক্যাল সোসাইটিস ইরানি গণিত সমাজের মহিলা কমিটির প্রস্তাব অনুযায়ী মারিয়াম মির্জা খনির জন্মদিন মে মাসের 12 তারিখকে গণিতে নারী শীর্ষক দিবস পালনের ঘোষণা দিয়েছে। সিস্তান অঞ্চলে পরজীবী মৌমাছির একটি নতুন প্রজাতির সন্ধান মারিয়াম মির্জা খনিরই অবদান। 2018 সালে 2 ফেব্রুয়ারি ইমেজ অ্যানালাইসিস অ্যান্ড আর্থ অবজারভেশনের সঙ্গে জড়িত একটি কোম্পানি মারিয়াম মির্জা খানির সম্মানে একটি মাইক্রো স্যাটেলাইট ক্ষেপণ করেছে। এছাড়া তার স্মরণেই মাইক্রো প্ল্যানেট সার্ভে সেন্টার 321357 গ্রহাণুর নাম দিয়েছে মির্জা খনি।
শ্রোতা বন্ধুরা, আপনারা গণিত বিজ্ঞানে মারিয়াম মির্জা খনির অসামান্য অবদান এবং তার সম্পর্কে বিভিন্ন ব্যক্তির মূল্যায়ন শুনলেন। অনেক বিশেষজ্ঞ মনে করেন, মাধ্যমিক স্কুলের গণ্ডি পেরিয়ে আধুনিক জ্ঞান বিজ্ঞানের সাথে তাল মিলিয়ে আরও উচ্চতর গণিত শেখার প্রয়োজনীয়তা দিন দিন বেড়েই চলেছে। এ অবস্থায় সব সরকার ও শিক্ষা প্রতিষ্ঠানের উচিত গণিতের প্রতি সবার আগ্রহ সৃষ্টি বা শিক্ষাদানের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা। ব্রিটেনের খ্যাতনামা দার্শনিক ও গণিতবিদ বার্ট্রান্ড রাসেল বলেছেন, গণিত শুধু যে ভেতরের লুকায়িত সত্য ও বাস্তবতাকে বাইরে বের করে আনে তাই নয়, একই সাথে এটি সৌন্দর্যের চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটায়।
শ্রোতা বন্ধুরা, জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় শতাধিক ইরানি মনীষীর অবদান বিশ্লেষণ করলে দেখা যায়, সেই প্রাচীন কাল থেকে এই ভূখণ্ডে জ্ঞান চর্চা হয়ে আসছে। বলা যায় ইরান ছিল মনীষীদের লালন ভূমি। প্রাচীনকাল থেকেই ইরানের বিজ্ঞানী ও চিন্তাবিদরা জনগণের সমস্যা ও প্রয়োজনীয়তার বিষয়টিকে উপলব্ধি করার চেষ্টা করে এসেছেন। তারা বোঝার চেষ্টা করতেন কেন এক এক জিনিসের এক এক বৈশিষ্ট্য, কেন বস্তুর ওজনের মধ্যে এত তারতম্য, কেন আমরা ভিন্ন ভিন্ন পরিবেশে বস্তুর ভিন্ন ভিন্ন আচরণ বা প্রতিক্রিয়া দেখতে পাই। এছাড়া এ বিশ্বজগৎ, ভূমির গঠন কাঠামো এবং মহাকাশের বিভিন্ন বস্তু যেমন চন্দ্র ও সূর্যের গতিবিধি নিয়ে তারা গভীর চিন্তাভাবনা করতেন এবং এসবের রহস্য উদ্ঘাটনের চেষ্টা করতেন। তারা পদার্থবিজ্ঞান, বিশেষ করে যে কোনো বস্তু ও শক্তির প্রভাব প্রতিক্রিয়া নিয়ে গভীর অধ্যয়ন ও গবেষণা চালাতেন। তারা প্রাকৃতিক বিভিন্ন ঘটনাবলীর মৌলিক সংজ্ঞা বা সারবস্তুকে পদার্থবিজ্ঞানের সূত্র হিসেবে তুলে ধরতেন। এসব সূত্র বা আইন কানুন আবার গণিত বিজ্ঞানের মাধ্যমে প্রমাণ করে এমন একটি ফর্মুলায় নিয়ে আসতেন যা পদার্থ ও গণিতের মধ্যে সমন্বয় ঘটাত এবং এটা প্রমাণ করতেন যে এ দুটি বিষয় একে অপরের পরিপূরক। অর্থাৎ গণিত বিজ্ঞান পদার্থবিজ্ঞানের সমস্ত ক্রিয়াকলাপের ব্যাখ্যা দিতে সক্ষম।
পদার্থ ও বিজ্ঞান দুটি সংস্কৃত শব্দ নিয়ে এটি গঠিত। এর ইংরেজি পরিভাষা ফিজিক্স শব্দটি গ্রিক ফুসিস অর্থাৎ প্রকৃতি এবং ফুসিকে অর্থাৎ প্রকৃতি সম্পর্কিত জ্ঞান থেকে এসেছে। বলা যায় পদার্থবিজ্ঞান হল সেই বিজ্ঞান যার লক্ষ্য আমাদের চারপাশের ঘটে যাওয়া বিভিন্ন প্রাকৃতিক ঘটনাবলীর রহস্যকে বোঝার চেষ্টা করা। ফিজিক্স বা পদার্থবিজ্ঞান হচ্ছে সবচেয়ে প্রাচীন ও মৌলিক বিজ্ঞানগুলোর মধ্যে একটি। ব্যাবিলিয়নবাসীরা প্রাচীনকালে যে বিজ্ঞান চর্চা করত, তা থেকেই পরবর্তীকালে ভারত, গ্রিস, ইরান, বেলজিয়াম, সিরিয়া, মধ্য এশিয়া এবং পশ্চিম ইউরোপে বিজ্ঞান চর্চার সূচনা ঘটে। পদার্থবিজ্ঞানের মূল উদ্দেশ্য হল প্রকৃতিকে জানা। বিভিন্ন সাক্ষ্য প্রমাণে দেখা যায়, খ্রিস্টপূর্ব হাজার হাজার বছর আগে প্রাচীন সুমেরীয় ও মিশরীয় এবং সিন্ধু নদের অববাহিকার জাতিগুলোর মধ্যে প্রকৃতি নিয়ে গবেষণা এবং সূর্য, চন্দ্র ও তারার গতিবিধি নিয়ে চর্চা হতো। পদার্থ ও জ্যোতির্বিজ্ঞানীরা এসব নিয়ে বহু প্রশ্নের জবাব খুঁজে বের করার চেষ্টা করতেন।
তো শ্রোতা বন্ধুরা, জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান শীর্ষক ধারাবাহিক আলোচনার আজকের আসর এখানে শেষ করছি। আগামী অনুষ্ঠানে আমরা এ সংক্রান্ত আলোচনা অব্যাহত রাখব। আশা করি তখনও আপনাদের সঙ্গ পাব।
ধারাবাহিক আলোচনাটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ 15 অক্টোবর শনিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। বাংলাদেশের শিরোনাম, বিএনপির কর্মীদের লাঠি নিয়ে আসা আইন সিদ্ধ নয়, স্বরাষ্ট্রমন্ত্রী দৈনিক কালের কণ্ঠ। নিষেধাজ্ঞা আরোপের আহ্বান, বিএনপির অপরিণামদর্শী রাজনীতির পরিচয় বলেছেন অবায়দুল কাদের, দৈনিক প্রথম আলো। খাদ্য নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় কৃষি উৎপাদন বৃদ্ধির বিকল্প নেই, রাষ্ট্রপতি, দৈনিক নয়া দিগন্ত। বাধা উপেক্ষা করে সমাবেশে বিএনপি নেতাকর্মীদের ঢল, দৈনিক মানব জমিন। ময়মনসিংহে বিএনপির গণসমাবেশ, সংঘাত এড়াতে নগরীতে 6 শতাধিক পুলিশ, দৈনিক সমকাল। ভারতের শিরোনাম, আশায় বসে পাকিস্তান, আচমকা বাইডেনের বোমা, সবচেয়ে বিপজ্জনক দেশগুলোর একটা, দৈনিক আনন্দবাজার পত্রিকা। সোপিয়ানে ফের কাশ্মীরি পণ্ডিতকে হত্যা করল জঙ্গিরা, দৈনিক আজকাল। ভিডিও রেকর্ডিং হবে গোটা ইন্টারভিউ প্রক্রিয়া, প্রাথমিক নিয়োগে স্বচ্ছতার লক্ষ্যে বেঞ্জির পদক্ষেপ পর্ষদের, দৈনিক সংবাদ প্রতিদিন।
শ্রোতা বন্ধুরা, এবারে বাংলাদেশের কয়েকটি গুরুত্বপূর্ণ খবরের বিস্তারিত। সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান, বিএনপির অপরিণামদর্শী রাজনীতির পরিচয় বহন করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সংক্রান্ত খবরে দৈনিক প্রথম আলো লিখেছে, ওবায়দুল কাদের বলেছেন, দেশ ও দেশের জনগণের প্রতি ন্যূনতম অঙ্গীকার থাকলে কোনো দায়িত্বশীল রাজনৈতিক দল এমন কথা বলতে পারে না। আজ শনিবার জাতীয় সংসদ ভবন এলাকায় সরকারি বাসভবনে ব্রিফিং দেওয়ার সময় এসব কথা বলেন ওবায়দুল কাদের। সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার হীন মতলবে বিএনপি একটি বিদেশি রাষ্ট্রকে উস্কানি দেওয়ার চেষ্টা করছে। তিনি বলেন, বিএনপির রাজনীতি হচ্ছে খাল কেটে কুমির আনার রাজনীতি। তারা গণতন্ত্রের মুখোশের আড়ালে দেশকে গণতন্ত্রহীন করে রেখেছিল, এখন আবার তারা সেই পথেই হাঁটতে চায়।
দৈনিক কালের কণ্ঠ লিখেছে, ঘোষণা দিয়ে বলা হয়েছিল বিএনপি নেতার কর্মীদের লাঠি সোঁটা নিয়ে আসার জন্য। ঢাকা শহরে বিভিন্ন জায়গায় তারা লাঠি নিয়ে এসেছে, এটি আইন সিদ্ধ নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ শনিবার সচিবালয়ে জননিরাপত্তা বিভাগ আয়োজিত মিনি ম্যারাথন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা লক্ষ্য করেছেন বিএনপি নেতাকর্মীদের ঘোষণা দিয়ে বলে দেওয়া হয়েছিল তারা যেন লাঠি সোঁটা নিয়ে আসে, এটা কি ইঙ্গিত বহন করেছিল আমরা সেটা জানতাম না, জানিও না। আমরা লক্ষ্য করেছি ঢাকা শহরে বিভিন্ন জায়গায় তারা পেছনে লাঠি ও সামনে লাঠির ওপরে তাদের দলীয় পতাকা উড়িয়ে এসেছে, এগুলো মিন করে কি? আমরা তাদের বলি, আপনারা নির্বিঘ্নে আপনাদের পলিটিক্যাল অ্যাক্টিভিটিস করুন, সেখানে আমাদের কিছু ভাবার নেই, কিন্তু লাঠি সোঁটা ক্যারি করা এটা আইনগত সিদ্ধ নয়।
দৈনিক নয়া দিগন্তের খবর, রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বলেছেন, খাদ্য নিরাপত্তার ঝুঁকি মোকাবেলায় কৃষি উৎপাদন বৃদ্ধির কোনো বিকল্প নেই। বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আজ শনিবার এক বাণীতে তিনি একথা বলেন। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আগামীকাল রোববার বিশ্ব খাদ্য দিবস 2022 পালিত হচ্ছে জেনে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপতি বলেন, আমি এ উদ্যোগকে স্বাগত জানাই। এবছর নির্ধারিত বিশ্ব খাদ্য দিবসের প্রতিপাদ্য, কাউকে পশ্চাতে রেখে নয়, ভালো উৎপাদনে উত্তম পুষ্টি, সুরক্ষিত পরিবেশ এবং উন্নত জীবন, যা বর্তমান প্রেক্ষাপটে যথার্থ হয়েছে বলেও মনে করেন প্রেসিডেন্ট। আব্দুল হামিদ বলেন, বাংলাদেশে দারিদ্র হ্রাস ও অর্থনৈতিক উন্নয়ন অগ্রযাত্রায় কৃষি প্রধান নিয়ামক। কৃষি জনগণের খাদ্য ও পুষ্টি সরবরাহ, কর্মসংস্থান ও আয়ের সুযোগ সৃষ্টি সহ বিভিন্ন ভোগ্য পণ্যের কাঁচামাল সরবরাহের নিশ্চয়তা প্রদান করে।
দৈনিক মানব জমি লিখেছে, ময়মনসিংহে বিএনপির বিভাগীয় সমাবেশ হয়েছে। বেলা 2টার দিকে ময়মনসিংহ পলিটিক্যাল ইনস্টিটিউট মাঠে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়। মঞ্চে উপস্থিত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতারা। সমাবেশকে ঘিরে গণপরিবহন বন্ধ করে দেয় বিকল্প উপায়ে সমাবেশে আসছেন নেতাকর্মীরা। আশপাশের জেলা থেকে ট্রলার যোগে ময়মনসিংহ শহরে আসেন অনেকে, আবার দূর দূরান্ত থেকে দীর্ঘ পথ হেঁটে ছোট ছোট যানে ভেঙ্গে ভেঙ্গে শহরে পৌঁছান। এরপর খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হন নেতাকর্মীরা। পোস্টার, ফেস্টুন আর ব্যানার হাতে মাঠে অবস্থান করছেন বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীরা। জেলার বাইপাস থেকে শহরের চরপাড়া মোড় পর্যন্ত পুরো রাস্তায় সমাবেশ ছড়িয়ে পড়েছে।
দৈনিক সমকালের খবরে লিখেছে, ময়মনসিংহে বিএনপির বিভাগীয় গণসমাবেশে সংঘাত এড়াতে নগরী জুড়ে 600+ পুলিশ মোতায়েন রয়েছে। ময়মনসিংহ কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ শাহ কামাল আকন সমকালকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, শনিবার বেলা 1:30 পর্যন্ত নগরীর কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকা ঘুরে আওয়ামী লীগের অবস্থান দেখা যায়নি। নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে বেলা 1:00 দিকে আওয়ামী লীগের অবস্থান না থাকলেও মোতায়েন ছিল পুলিশ। নগরীর 0 পয়েন্ট সিজিএম কোর্ট এলাকার শম্ভুগঞ্জ ব্রিজ মোড় চরপার মোড়া সহ নগরীর প্রবেশ মুখগুলোতে পুলিশের অবস্থান দেখা গেছে। খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, জ্বালানি তেল চাল ডাল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি, পুলিশ ও সন্ত্রাসীদের গুলিতে হত্যা, হামলা এবং মিথ্যা মামলার প্রতিবাদে আজ শনিবার বিভাগীয় গণসমাবেশ করেছে বিএনপি।
দৈনিক আনন্দবাজার পত্রিকা লিখেছে, পাকিস্তানকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশগুলোর অন্যতম বললেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। সন্ত্রাসী আর্থিক মদদ দেওয়ার অভিযোগে 4 বছর ধূসর তালিকায় থাকার পরে চলতি মাসে আন্তর্জাতিক মহল ইসলামাবাদকে মুক্তি দিতে পারে বলে জল্পনা। তার আগে বাইডেনের এই মন্তব্য পাকিস্তানকে বেকায়দায় ফেলল বলে মনে করা হচ্ছে। আমেরিকার কংগ্রেসের ডেমোক্রেট সদস্যদের সভায় শুক্রবার বাইডেন বলেন, আমি মনে করি পাকিস্তান বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশগুলোর একটি। উপযুক্ত সুরক্ষা ব্যবস্থা ছাড়াই তাদের হাতে পরমাণু অস্ত্র রয়েছে। সম্প্রতি বাইডেন সরকার F-16 যুদ্ধবিমান আধুনিকীকরণে ইসলামাবাদকে সহায়তার সিদ্ধান্ত নেয় প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেছিল নয়াদিল্লি। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে আমেরিকায় গিয়ে বাইডেন সরকারকে নিশানা করে বিদেশমন্ত্রী জয়শঙ্কর বলেছিলেন, আপনারা আমাদের বোকা বানাতে পারবেন না। তারপরে আমেরিকার প্রেসিডেন্টের এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
দৈনিক আজকাল এক খবরে জানিয়েছে, উপত্যকায় ফের কাশ্মীরি পণ্ডিতকে হত্যা। সোপিয়ানে পুরান কৃষাণ ভাট নামে এক কাশ্মীরি পণ্ডিতকে গুলি করে হত্যা করেছে জঙ্গিরা। গুলিবিদ্ধ হওয়ার পর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার পরই জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযানে নামে সেনা। শনিবার সকালে বাড়ির সামনে তাকে গুলি করে জঙ্গিরা। কাশ্মীর পুলিশ টুইটারে জানিয়েছে, সোপিয়ানের চৌধুরি গুন্ড এলাকায় বাগিচায় যাচ্ছিলেন পুরান কৃষাণ, তখন ওই সংখ্যালঘুকে নিশানা করে গুলি করে পালিয়ে যায় জঙ্গিরা। হাসপাতালে তিনি মারা যান। গোটা এলাকা ঘিরে ফেলে জঙ্গিদের খোঁজে তল্লাশি চলছে। এক প্রত্যক্ষদর্শীর কথায়, পিছন থেকে পুরান কৃষাণকে গুলি করে জঙ্গিরা। নিহতের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। এর আগে গত 16 আগস্ট সোপিয়ানেই সুনীল কুমার নামে এক কাশ্মীরি পণ্ডিতকে আপেল বাগানে গুলি করে হত্যা করেছিল জঙ্গিরা। তার ভাই গুলির আঘাতে আহত হন। এমনকি মে জুন মাসেও জঙ্গিরা হত্যা করেছিল কাশ্মীরি পণ্ডিতদের।
শ্রোতা বন্ধুরা, কথাবার্তা আজকের আসর এখানেই গুটি নিচ্ছে।
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে ইরান ইরাক যুদ্ধের ইতিহাস শীর্ষক ধারাবাহিক আলোচনা।
ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
শ্রোতা বন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। গত আসরে আমরা সমরাস্ত্রের দিক দিয়ে পিছিয়ে থাকা সত্ত্বেও পবিত্র প্রতিরক্ষা যুদ্ধে বাগদাদের বিরুদ্ধে তেহরানের বিজয়ের কারণে সম্পর্কে আলোচনা করেছি। আজ আমরা ইরানি যোদ্ধাদের আধ্যাত্মিক উন্নতির কথা বর্ণনা করতে গিয়ে একজন ইরানি কমান্ডারের পরিচিতি তুলে ধরব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
প্রকৃতপক্ষে ইরাক ইরান যুদ্ধে জয় পরাজয় নির্ধারণে যে বিষয়টি অন্যতম গুরুত্বপূর্ণ নিয়ামক শক্তি হিসেবে কাজ করে তা ছিল ইরানি যোদ্ধাদের গভীর ধর্মীয় বিশ্বাস। পরকালকে সামনে রেখে পার্থিব জীবনকে সাজিয়ে নেওয়ার নামই ধর্মীয় বিশ্বাস। এই বিশ্বাসে বিশ্বাসী একজন মানুষ পৃথিবীর কোনো ঘটনাকেই পরকালের সঙ্গে সম্পর্কহীন মনে করেন না, বরং তিনি গভীরভাবে বিশ্বাস করেন পৃথিবীতে তিনি যা কিছু করেন তার প্রতিটি কাজের হিসাব আল্লাহর কাছে দিতে হবে, এমনকি প্রতিটি মুহূর্ত তিনি কিভাবে কাটিয়েছেন তার জন্য পুঙ্খানুপুঙ্খ জবাবদিহি করতে হবে। একজন ইমানদার মানুষ একথা দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে পবিত্র কোরআন হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম গ্রন্থ এবং মানুষের সৌভাগ্য অর্জনের জন্য যা কিছু প্রয়োজন তার সবকিছু এই মহাগ্রন্থে আল্লাহ বর্ণনা করেছেন।
ইমানদার মানুষ আরো জানেন যে মহানবীর আহলে বাইত বা পবিত্র বংশধরগণ ছিলেন পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ মানুষ এবং তারা ছিলেন খোদা প্রেমিকদের পথ প্রদর্শক। ইমানদার মানুষ বিশ্বাস করেন মৃত্যু মানে বিলীন হয়ে যাওয়া নয়, বরং মৃত্যুর মাধ্যমে মানুষ এক জগৎ থেকে আরেক জগতে স্থানান্তর হয় মাত্র। পরকালে মানুষ হয় জান্নাতবাসী ও সৌভাগ্যবান হবে অথবা হবে জাহান্নামী ও দুর্ভাগা। কাজেই এই বিশ্বাস বুকে ধারণ করা একজন মানুষের সঙ্গে যে ব্যক্তি পার্থিব জগৎকেই সবকিছুর শুরু ও শেষ মনে করে তার পার্থক্য থাকবেই।
ইরানি জনগণের মধ্যে যেমন ধর্মীয় বিশ্বাস গভীরভাবে প্রথিত রয়েছে, তেমনি পবিত্র প্রতিরক্ষা যুদ্ধে অংশগ্রহণকারী ইরানি যোদ্ধা ও কমান্ডাররাও ছিলেন ইমানদারদের আদর্শ স্থানীয়। আমরা এই আসরে ইরানের কয়েকজন কমান্ডারের ধর্মীয় বিশ্বাস নিয়ে আলোচনা করব। ইরানের সাহসী যোদ্ধা ও কমান্ডার আব্বাস বাবাই ছিলেন F-14 যুদ্ধ বিমানের পাইলট। শহীদ হওয়ার সময় তিনি ইরানের বিমান বাহিনীর ডিপুটি চিফ ছিলেন। বিমান চালনায় অসম্ভব দক্ষতার পাশাপাশি ইমানি বলে বলিয়ান হওয়ার কারণে তার নাম পবিত্র প্রতিরক্ষা যুদ্ধের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে।
আব্বাস বাবাইর সহকর্মীরা বলেন, আজানের ওয়াক্ত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নামাজ আদায় করা ছিল শহীদ বাবাইর জীবনের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। তিনি ইসলামী বিপ্লবের আগে আমেরিকায় বিমান চালনার প্রশিক্ষণ নিতে গিয়েছিলেন। শহীদ বাবাই সে সময়কার একটি ঘটনার কথা নিজেই বলে গিয়েছেন। ইরানের এই মহান সেনা অধিনায়ক নিজের জীবদ্দশায় স্মৃতিচারণ করে বলেন, আমেরিকার একটি সামরিক ক্যাডেট কলেজে আমাদের প্রশিক্ষণ শেষ হয়ে গিয়েছিল, কিন্তু যে কোনো কারণেই হোক আমাকে সার্টিফিকেট দেয়া হচ্ছিল না। আমাকে ফেল করিয়ে দেয়া হয় কিনা তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। একদিন আমাদের কোর্স সমন্বয়কারীর দপ্তরে আমার ডাক পড়ে। তিনি ছিলেন একজন জাদরেল মার্কিন জেনারেল। আমাকে ডেকে তিনি এমন কিছু প্রশ্ন করলেন যা শুনে বুঝলাম আমার প্রতি তিনি যে কোনো কারণেই হোক বিরাগভাজন হয়ে রয়েছেন।
শহীদ বাবাই আরো বলেন, দুই বছরের প্রশিক্ষণ শেষে ওই সাক্ষাৎকারে আমার মনে হয়েছিল আমার এতদিনের পরিশ্রম হয়তো বৃথা যেতে বসেছে এবং আমাকে হয়তো সার্টিফিকেট ছাড়া খালি হাতেই ইরানে ফিরে আসতে হবে। আমি যখন এরকম 7-5 ভাবছিলাম তখন এক ব্যক্তি জেনারেলের অনুমতি নিয়ে রুমে প্রবেশ করে এবং জেনারেলকে একটি জরুরি কাজে ডেকে নিয়ে যায়। আমি তখন কিছুক্ষণের জন্য জেনারেলের রুমে একা হয়ে পড়ি। ঘড়ির দিকে তাকিয়ে দেখি জোহরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে। আমি মনে মনে বলি, এখন যদি এখানে না থাকতাম তাহলে নামাজটি পড়ে নিতে পারতাম। জেনারেলের ফিরে আসতে দেরি হচ্ছিল, এমন সময় আমার মনে হলো নামাজ পড়ার চেয়ে গুরুত্বপূর্ণ আর কোনো কাজ থাকতে পারে না। আমি এখানে এই মুহূর্তে নামাজ আদায় করব। আমি রুমের এক কোণে গিয়ে নিজের হাতে থাকা পত্রিকা বিছিয়ে নামাজ পড়তে শুরু করে দিলাম।
শহীদ বাবাই আরো বলেন, নামাজের মধ্যেই টের পেলাম জেনারেল রুমে প্রবেশ করেছেন। মনে মনে বললাম, নামাজ শেষ করব নাকি নামাজ ভেঙে ফেলব। মনে মনেই সিদ্ধান্ত নিয়ে ফেললাম, নামাজ শেষ করি, এরপর আল্লাহ যা ভালো মনে করেন তাই করবেন। নামাজ শেষ করে জেনারেল সামনের চেয়ারে বসতে বসতে তার কাছে ক্ষমা চেয়ে নিলাম। জেনারেল কিছুক্ষণ নীরবে আমার দিকে তাকিয়ে থেকে জিজ্ঞাসা করলেন, কি করছিলেন? বললাম, আমি প্রেয়ার আদায় করছিলাম। তিনি জিজ্ঞাসা করলেন, আরেকটু বুঝিয়ে বলুন। আমি বললাম, আমাদের ধর্মে ইবাদতের জন্য দিনের কিছু নির্দিষ্ট সময় আছে যখন আমাদেরকে ইবাদত করতে হয়। আপনার অনুপস্থিতিতে সেই ইবাদতের সময় হয়ে যাওয়ায় আমি আল্লাহর ডাকে সাড়া দিয়ে এবাদতটি করে নিয়েছি। আমার ব্যাখ্যা শুনে জেনারেল মাথা ঝাঁকালেন, বললেন, আপনার ফাইলে যেসব কথা লেখা আছে তার সব বোধহয় এই এবাদত কেন্দ্রিক অভিযোগ।
বুঝতে পারলাম সময় মতো আমার নামাজ আদায় করা নিয়ে আমার ফাইলে কিছু অভিযোগ লেখা ছিল যা তাকে ক্ষুব্ধ করেছিল, কিন্তু এখন আমার ব্যাখ্যা শুনে আমার ধর্মীয় বিশ্বাস ও ইবাদতে একনিষ্ঠ দেখে তিনি খুশি হয়েছেন। জেনারেলকে দেখলাম পকেট থেকে কলম বের করে আমার ফাইলে সাইন করলেন, এরপর নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে আমাকে সম্মান প্রদর্শনপূর্বক আমার দিকে হাত বাড়িয়ে দিলেন। তিনি বললেন, কংগ্রেচুলেশনস, আপনি পাশ করেছেন, আপনার সার্বিক কল্যাণ কামনা করছি। আমিও তাকে সম্মান জানিয়ে স্যালুট দিয়ে তার রুম থেকে বেরিয়ে এলাম। এরপর নিজের রুমে এসে আল্লাহর প্রতি শুকরিয়া জানাতে সিজদায় লুটিয়ে পড়লাম এবং দুরাকাত শুকরানা নফল নামাজ আদায় করলাম।
শহীদ বাবাইয়ের হৃদয় ছিল অত্যন্ত কোমল এবং তিনি অসহায়কে সাহায্য করার কোনো সুযোগই হাতছাড়া করতেন না। শহীদ আব্বাস বাবাই বিভিন্ন যুদ্ধ বিমানে 3,000 ঘন্টা উড্ডয়ন করেছেন। 1987 সালে অর্থাৎ ইরান ইরাক যুদ্ধ শেষ হওয়ার এক বছর আগে শহীদ হওয়ার আগ পর্যন্ত ইরাকের বিরুদ্ধে 60টি সফল বিমান অভিযান পরিচালনা করেছেন। তো যাই হোক শ্রোতা বন্ধুরা, দেখতে দেখতে আজকের আসরের সময় ফুরিয়ে এসেছে।
যারা দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কথা হবে আবারও পরবর্তী আসরে।
ইরান ইরাক যুদ্ধের ইতিহাস শীর্ষক ধারাবাহিক আলোচনাটি শুনলেন। এবারে সংক্ষিপ্ত সংবাদ। শত্রুরা সহিংসতা উস্কে দিয়ে ইরানের প্রতি তাদের মনের ছাল মেটানোর চেষ্টা করেছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছে বলেছেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ইরানের অভ্যন্তরীণ ইস্যুতে নাক গলিয়ে দাঙ্গাবাজদের প্রতি সমর্থন ঘোষণা করায় ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রনের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ইরান। বাংলাদেশের ময়মনসিংহ শহরে বিশাল সমাবেশ করেছে বিএনপি। দেশের মানুষ আজ কোন আর কোনো বাধা মানবে না বলে মির্জা ফখরুলের দাবি। ক্ষুধা সূচকে বিশ্বের 121টি দেশের তালিকায় 107তম স্থানে ভারত। আফগানিস্তান ছাড়া দক্ষিণ এশিয়ার সব দেশ ভারতের চেয়ে এগিয়ে, নয়াদিল্লিতে উদ্বেগ। শ্রোতা বন্ধুরা, আর এর সঙ্গে শেষ হচ্ছে আমাদের শান্ত অধিবেশন। আপনারা ভালো সুস্থ থাকুন। খোদা হাফেজ। Thank you.
¶¶